আজকের বিষয় শুনলেন যে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে বিতর্ক, এইটি আজকের বিষয়। এবং এই বিষয়টি নির্ধারণ করার পটভূমি আমি ছোট্ট করে একটু বলতে চাই, যেটি সেটি হলো আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে একটি আদেশ দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আদেশ দিয়েছিলেন এবং সেই আদেশকে ঘিরে 9 নভেম্বর একটি আদেশ দিয়েছিল এবং সেই আদেশকে ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধান বিচারক জন রবার্টসের মধ্যে কথা কাটাকাটি চলছে গত দুদিন ধরে, এটি সবচেয়ে বড় আলোচনা। এবং সেই কারণেই এবং তারও পেছনের আরেকটি বিষয় হলো ক্যারাভ্যান। মধ্য আমেরিকান কয়েকটি দেশ থেকে কয়েক হাজার মানুষ অভিবাসন প্রত্যাশী শরণার্থীও বলা হচ্ছে, তারা অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে। যদিও যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে বেশ দূরে, তবুও তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায় এবং তারা যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে অবৈধভাবে, সেটা ঠেকানোর জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প এই আদেশ দিয়েছিলেন।
এবং বিশেষ করে এই ক্যারাভ্যান কিংবা কাফেলার বিষয়টি ভীষণ রকমের একটা সংবাদের শীর্ষে ছিল মধ্যমেয়াদী নির্বাচনের আগে
ঘিরে। তো ওইটা নিয়েই এই আলোচনা, এর মাঝখানে অনেক কিছু আমরা আলোচনায় আনবো আজকে, অভিবাসন সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে সেই সব নিয়ে। এবং আলোচনার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে অনলাইন টেলিফোন লাইনে নিউ ইয়র্ক থেকে অভিবাসন আইনজীবী অ্যাটর্নি অশোক কর্মকার। অশোক কর্মকার, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনারা জানেন সিনিয়র সাংবাদিক, নিউ ইয়র্কে বসবাস করেন, আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মাঝে মধ্যেই যোগ দেন, আজকেও তিনি যোগ দিয়েছেন। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আচ্ছা, আমি শুরুতে বলছিলাম যে আজকে অভিবাসন বিষয়টি নেওয়ার পেছনের কারণ হলো ক্যারাভ্যান এবং ক্যারাভ্যানের অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে অর্ডার জারি করেছিলেন তাকে ঘিরে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি জন রবার্টসের মধ্যে যে বাগবিতণ্ডা শুরু হয়েছে সেইটাকে ঘিরেই তো আমরা আলোচনায় মূলত অভিবাসনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি অ্যাটর্নি অশোক কর্মকারের কাছে যাচ্ছি প্রথমেই, কারণ তিনি এই বিষয়টির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসীরাই অনেকটা আশঙ্কার মুখে নানান বিষয়।
হ্যাঁ, এবং যুক্তরাষ্ট্রে তো অভিবাসীর সংখ্যা 4 কোটিরও বেশি।
হ্যাঁ,
তা সত্ত্বেও তাদের মধ্যে একটা শঙ্কা, একটা সংশয় বিরাজ করছে।
এবং গত 12 বছর ধরে আমি বসবাস করছি যুক্তরাষ্ট্রে, শুনে আসছি যে অভিবাসন বান্ধব একটি আইন, কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন ল রিফর্ম করা হবে, সেটি হচ্ছে না। অ্যাটর্নি অশোক কর্মকার, একটু আলোকপাত করবেন এই বিষয়টি।
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে এবং আপনাদের সবাইকে যারা শুনছেন। তো আপনি প্রথমে শুরু করেছিলেন যে ক্যারাভান থেকে, ক্যারাভান দিয়ে আমি শুরু করি, একটু পিছনের দিকে যাবো।
ক্যারাভান
যেটা আমরা বলছি এখন, যেটা চলছে এই মুহূর্তে, যে লেট 2018 যেটা শুরু হয়েছে সেটা অক্টোবর মাস থেকে, অক্টোবর মাসের প্রথম দিকে, সেকেন্ড উইকে অবভিয়াসলি। তো এই ক্যারাভানটা কিন্তু প্রথম না, এর আগেও কিন্তু এখানে বিভিন্ন ক্যারাভান, যেমন এবছরই প্রথম দিকেও কিন্তু একটা ক্যারাভান এসছে এদিকে যুক্তরাষ্ট্রের দিকে, তারপরে গত বছর ছিল। সুতরাং ক্যারাভান নিয়ে আসা বা ক্যারাভান ছাড়াও বিভিন্ন ভাবে যে মানুষ দক্ষিণ আমেরিকা থেকে বিভিন্ন ভাবে মানুষ এসছে, তাদের বিভিন্ন কারণে, যেমন আপনার যুদ্ধ, পভার্টি, দারিদ্র, বিভিন্ন কারণে এবং সোশ্যাল আনরেস্ট, এগুলো তো সবচেয়ে যেটা এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ সেটা হলো যে এই ক্যারাভানকে কেন্দ্র করে যে আমাদের প্রেসিডেন্সিয়াল যেসব অর্ডারটা উনি নিয়ে আসলেন গত 9 নভেম্বর, এবং তার প্রেক্ষিতে এখানকার যে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট কোর্ট যে একটা প্রিলিমিনারি ইনজাংশন দিয়েছে, সুতরাং সেগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকে অবশ্যই আমাদের পলিটিক্স অবশ্যই বুঝবেন যে ইমিগ্রেশন একেবারে শুধুমাত্র আইনের জন্য না, এটা আসলে একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে। কদিন আগে আপনি দেখবেন গার্ডিয়ানের সাথে সাক্ষাৎকারে কিন্তু হিলারি ক্লিনটন, যিনি সবসময় পক্ষে ছিলেন ইমিগ্রেশনের এবং রেফিউজিদের পক্ষে ছিলেন, তিনি কিন্তু এমন একটা বিবৃতি দিয়েছেন যেটা পুরোপুরি ইমিগ্রান্টের বিপক্ষে যাচ্ছে, এবং সেজন্য উনি নিজের পার্টির মধ্যে উনি কিন্তু সমালোচনার শিকার হচ্ছেন। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে আমাদের পলিটিক্স এবং আমাদের ল দুটোর দিক থেকে। তো এই যে এখন এই বর্তমানে আমাদের একটা জিনিস যে প্রেসিডেন্ট ট্রাম্প যিনি এই ক্যারাভানকে হল্ট করার জন্য অথবা তাদেরকে এই দেশে বৈধভাবে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য, অ্যাসাইলাম সিক করার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার উনি দিয়েছেন, তার কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে এটা শুধুমাত্র সাউদার্ন বর্ডারের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য।
আচ্ছা,
এবং হ্যাঁ, সাউদার্ন বর্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য, সুতরাং অন্য বর্ডারের ক্ষেত্রে এটা কিন্তু সে প্রযোজ্য নয় ওনার কথা অনুসারে। এবং দ্বিতীয়ত, এই আইন, এই ওনার এই অর্ডারটার দ্বারা কিন্তু শুধুমাত্র অ্যাসাইলাম সিকিংটাই উনি নিষিদ্ধ করেছেন, কিন্তু অন্য অন্য যে সুবিধা পাওয়া যায়, যেমন উইথহোল্ডিং অফ রিমুভাল, এবং আমরা বলি ক্যাট, কনভেনশন এগেনস্ট টর্চার, একটা আইন আছে ইউনাইটেড নেশনস, যাতে আপনার যারা যে দেশে ফিরতে যদি আপনার কোনো দেশে ফিরে যেতে আপনার সমস্যা থাকে, যার মানে আপনি টর্চারের সম্মুখীন হতে পারেন, তাদেরকেও বিভিন্ন তাদেরকে আমেরিকা এটাকে রাজনৈতিক আশ্রয় বলা যাবে না, তাদেরকে থাকতে দেওয়া হয়, এবং অবশ্যই তারা এই দেশে থাকতে পারেন, কিন্তু তারা কোনো তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসতে পারেন না, অথবা কখনো সিটিজেনশিপ এবং গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপের দিকে যেতে পারেন না।
জি, আপনি জি আপনি একটু আগে বলছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ কথা, যে ইমিগ্রেশনটা কিংবা অভিবাসনটা কেবল আইনের বিষয় নয়, এটার সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক রয়েছে, এবং আমরা দেখেছি যে মধ্যবর্তী নির্বাচনের আগে, মধ্যমেয়াদী নির্বাচনের আগে ক্যারাভানের ইস্যুটা একেবারে সামনের দিকে চলে আসে, অথচ ক্যারাভান বোধহয় হাজার খানেক মাইলেরও দূরে ছিল,
হ্যাঁ,
তো সেই রকম অবস্থা। তো এই যে রাজনীতির ভূমিকা, এবং অনেকেই মনে করছেন যে 2020 সালের যে নির্বাচন হতে যাচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচন, সেখানেও এই ইমিগ্রেশনটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যেতে চাইছি যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং অভিবাসন।
হ্যাঁ, এটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজনীতিতে, এবং এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই প্রেক্ষিতে মিস্টার কর্মকার যেটা উল্লেখ করলেন হিলারি ক্লিন্টনের যে সাক্ষাৎকার গার্ডিয়ান পত্রিকার সাথে, সেখানে তিনি বলছেন যে ইউরোপের দেশগুলোতে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে দক্ষিণপন্থীদের, কট্টর দক্ষিণপন্থী জাতীয়তাবাদীদের যে উত্থান এবং তাদের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে এই ইমিগ্রেশন, যেটা বিভিন্ন দেশ থেকে আশ্রয়প্রার্থী ওই মহাদেশে আসছে, তাদেরকে আশ্রয় দেওয়া অথবা না দেওয়া নিয়ে এরা জনপ্রিয়তা বেশি পাচ্ছে, এরা বেশি ক্ষমতায় চলে যাচ্ছে। এমনকি পশ্চিম জার্মানিতে মিসেস মার্কেল সরকারের পদ, মানে ওনার শাসনের অবসান ঘটে যাচ্ছে বলে মনে হচ্ছে, ওনার জনপ্রিয়তা কমছে, ওনার দলের জনপ্রিয়তা কমছে, এবং অন্যরা দক্ষিণপন্থীরা সম্ভবত ক্ষমতায় এসে যাচ্ছে। তাহলে নৌকো একেবারে সম্পূর্ণ উল্টো দিকে যেতে পারে, এই আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন, এবং বলেছেন ইমিগ্রেশনের ব্যাপারে আর একটু সতর্কভাবে, অর্থাৎ ইমিগ্রেশন অবারিত না রেখে এটাকে আরো নিয়ন্ত্রণ করার কথা উনি পরোক্ষভাবে বলেছেন। এবং এটা পরোক্ষভাবে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির নিয়ে যারা ভাবেন তাদেরকেও একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হচ্ছে, এইবারে এখন থেকে যদি ডেমোক্র্যাটরা এ ব্যাপারে সতর্ক না হয় তাদের বক্তব্যে, তাহলে 2020 সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার মতো এই ধরনের এই ইস্যুতে যারা কট্টর, তারা এটাকে মানে একটা ইস্যু বানিয়ে ডেমোক্রেটদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। ফলে সেভাবে একটা সতর্ক নীতির কথা মানে অনুসরণ করা, ডেভেলপ করা, সেই 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 বক্তব্য দেওয়ার কথা উনি বলছেন। এখন দক্ষিণ আমেরিকা এবং সেন্ট্রাল আমেরিকা থেকে মেক্সিকো হয়ে যে ক্যারাভান, যে কাফেলায় দিকে এগিয়ে আসছে, এবং কেউ কেউ অলরেডি সীমান্তে পৌঁছে গেছে, কিন্তু এই মধ্যবর্তী নির্বাচনের আগে যখন তারা হাজার মাইলেরও কিলোমিটার বা মাইল দূরে ছিল, তখন থেকে হইচে শুরু করে দিয়ে সেখানে সৈন্য পাঠিয়ে একটা অত্যন্ত যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শন করা হয়েছিল, সেটা ভোটের রাজনীতি ছিল এক, কিন্তু একই সঙ্গে এইবারের ভোটের রাজনীতি না, ওই 2020 সালের ব্যাপার। এবং একই সঙ্গে আরেকটা হচ্ছে, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থেকে মাঝে মাঝে স্টাডি যেটা প্রকাশিত হয়ে আসছে, যে 2050 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের শতাঙ্গ দেশ থেকে অশতাঙ্গদের সংখ্যা বেড়ে যেতে পারে, এটা নিয়ে একটা আতঙ্ক আস্তে আস্তে শতাঙ্গদের মধ্যে, বিশেষ করে যারা শতাঙ্গ মানে বর্ণবাদী ধারণায় মানে ভোগেন, ধারণা পোষণ করেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং আশঙ্কা আগে থেকে সৃষ্টি হচ্ছিল। এইটাকে এই সাম্প্রতিক রাজনীতিতে যে শক্তির উত্থান এদেশে ঘটেছে, ক্ষমতাসীন যারা হচ্ছেন তারা সুকৌশলে ব্যবহার করে একদিকে তাদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন, অন্য দিকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদেরকে বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গদের শাসন মানে তাদের যে আধিপত্য সেটা যেন শেষ না হয়ে যায়, নানাভাবে সেটা রক্ষা করা। তার মানে হচ্ছে অশ্বেতাঙ্গ লোকদের এদেশে অবাধিত প্রবেশ বন্ধ করার কৌশল নির্ধারণ করা, এই এই জিনিসটা সামনে এসে দাঁড়িয়েছে এবং আমরা এটা ক্রমাগত আরো প্রখর হতে দেখব। এবং এইখানে আরেকটা কথা, এই গত কয়েক বছরে প্রেসিডেন্ট ওবামার শাসনের শেষকাল থেকে বিভিন্ন এলাকায় অশ্বেতাঙ্গদের বিশেষ করে কৃষ্ণাঙ্গদের বিভিন্ন ক্ষেত্রে যখন হত্যা করা হয়েছে পুলিশ বা অন্যরা, সেগুলার বেশিরভাগ ক্ষেত্রে বিচারে কিন্তু হত্যাকারীদের দোষী সাব্যস্ত করা হয়নি। এই যে মনোভাব, এই যে অপরাধ যে তীব্র হচ্ছে বাড়ছে, সেটা ওই বর্ণবাদের বা তথাকথিত ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী মনোভাবের
মিলিয়নের মতো, তো এর ভেতরে বোধহয় 14-15% হচ্ছে বর্তমানে অভিবাসী আর কি। তো প্রশ্নটা হচ্ছে যে অভিবাসন যে আইন, সে আইনে আপনার লিগাল এবং ইল্লিগাল ইমিগ্রান্টের আলাদা আলাদা বর্ণনা আমি পড়েছি একটু আগে দেওয়া হয়েছে, সেটি না, এই প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে অভিবাসন বিরোধী অনেকগুলো পদক্ষেপ, যেরকম আপনার মুসলিম ব্যান, ডাকা বাতিল, চেইন ইমিগ্রেশন বন্ধের একটি উদ্যোগ, তারপরে স্টুডেন্ট ভিসা কঠিন করা, ডিভি লটারি বাতিল করা, সীমান্ত দেয়ালের কথা তো তিনি আগে থেকেই বলে আসছিলেন, এবং সবশেষে হচ্ছে এই ক্যারাভ্যান বিষয়ে, যেটি যে বর্ডার ক্রসারদের অ্যাসাইলাম সিক যেন না করতে পারে সেই আদেশ। তো এর মানে এভাবে চলতে থাকলে আসলে অভিবাসীদের ভবিষ্যৎ কি এই দেশে, এবং কি কি ধরনের আইন আছে তাদের প্রোটেক্ট করার জন্য?
অভিবাসী যারা অলরেডি অভিবাসী হয়ে গেছেন, যারা এদেশের সিটিজেন হয়ে গেছেন অথবা পার্মানেন্ট সিটিজেন হয়ে গেছেন, অবশ্যই ওনারা এ দ্বারা প্রভাবিত হবেন না। ভবিষ্যতে যারা আসতে চান তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা তাদের জন্য একটা ডেট্রিমেন্টাল একটা অবস্থা, যেখানে তাদের জন্য একটা সুবিধাজনক অবস্থা অবশ্যই না। তো এদেশে আমরা যারা আনডকুমেন্টেড বলি, আনডকুমেন্টেড যারা এদেশে আছেন তাদের সংখ্যা প্রায় 12 মিলিয়ন অথবা একটু কমতে পারে এখন কিছুদিন। তো এদের ভবিষ্যৎ নিয়ে হয়তো কথা উঠতে পারে এবং এটা নিয়ে কম্প্রিহেনসিভ একটা ইমিগ্রেশন বিলের কথা বলা হচ্ছে, সেটা হয়তো হতেই হবে, কারণ 12 মিলিয়ন লোককে এদেশ থেকে পাঠিয়ে দেওয়ার মতো রিসোর্স এনগেজ করা এটা সম্ভব হবে না। সুতরাং আমার ধারণা যে এটা একটা সমাধান হয়তো হবে, কিন্তু ভবিষ্যতের ইমিগ্রেশন এখনো ঠিক বলা যাচ্ছে না। আপনি দেখবেন যে ক্যারাভান নিয়ে যে ট্রাম্প প্রশাসন যেভাবে উচ্চবাচ্য করছেন, বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছেন, ডেমোক্রেটিক পার্টি কিন্তু তারা নীরব রয়েছেন। তাদের একটা চিন্তা হলো যে তারা এই এই ক্যারাভানের পক্ষে কোন বক্তব্য রাখবেন না, বিকজ এটা ভুল বা হতে পারে, যেটা মোহাম্মদুল্লাহ সাহেব বললেন যে হিলারি ক্লিন্টন কিন্তু ইউরোপকে বলেছেন, কিন্তু আসলে পক্ষান্তরে আসলে এই দেশকে ওদের বোঝাতে চেয়েছেন যে ইমিগ্রেশন ইজ এ ভেরি টাচিং থিং। এবং এটা যেটা উনি আরো বললেন স্পষ্ট করে যে 50 সাল নাগাদ শ্বেতাঙ্গদের সংখ্যা কমে যেতে পারে, 50% নিচে পড়ে গেলে তাদের যে রাজনৈতিক মানে ইনফ্লুয়েন্সটা কমে যেতে পারে। সুতরাং এটা একটা অবশ্যই তাদের চিন্তার ব্যাপার আছে,
তাদের অস্তিত্বের হুমকি,
অস্তিত্বের হুমকি এটা।
এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে এমন কি কিছু কিছু অভিবাসী যারা বৈধ অভিবাসী তারাও কিন্তু দু একজন এর বিরোধিতা করছেন। আমি পড়ছিলাম একটা জায়গায় যে একজন ইরানি অভিবাসী যার নাম হচ্ছে টড খোদাদাদি, তিনি এর প্রতিবাদ করছেন, বলেছেন যে আমরা কর দিচ্ছি, খাজনা দিচ্ছি, এবং অন্যান্য অবৈধ লোকেরা আমাদের দেশে আসছে, তারা নগদ পয়সা উপার্জন করছে এবং পয়সা আবার দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে এবং এই দেশের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করছে। তিনি মনে করেন যে এই বিষয়টা খুব একটা ফেয়ার ন্যায্য বিষয় নয়। তো মিস্টার কর্মকার, আপনি কি
আমাদের পেনেরতে স্যার মহোদয়কে চমৎকার প্রশ্ন বলার জন্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার ছোট্ট করে মতামত থাকবে, সেটা হলো সেলিম ভাই আগে যখন শুরু থেকে একটা বলছিল এই যে একটা রেশারাশি বিষয়টা নিয়ে, সেটা হলো রেশারাশি বিষয় নিয়ে সাধারণ জনগণের মানুষের ভাবনা কি, আর জেনারা যে মানুষগুলো আসতেছেন আমাদের প্রেসিডেন্টের এবং সাধারণ মানুষের বক্তব্য কি মন্তব্য কি, এটা আমার জানার একটা বিষয় ছিল আর কি। নমস্কার।
জি ধন্যবাদ,
ধন্যবাদ আনিস ভাই। আপনার কথাটা যেটা বলছিলেন যেটা বুঝেছি যে হ্যাঁ, অভিবাসী যারা আমরা এই দেশে অলরেডি সিটিজেন হয়ে গেছি, অবশ্যই তারা আর অভিবাসী হিসেবে আমাদের যদি পাস্ট হিসেবে আপনি বলতে পারেন যে আমরা অভিবাসী হিসেবে এখানে ঢুকেছি, কিন্তু অলরেডি এই দেশের সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, সুতরাং তারা আমরা আমাদের স্বার্থটাই দেখছি। আপনার কথার সাথে আমি আরো যোগ করতে চাই, আমি একটা রিসেন্টলি একটা টিভি টক শোতে আমি গিয়েছিলাম যেখানে সরাসরি দর্শকরা প্রশ্ন করছেন, এবং আমাদের বাংলাদেশের দুজন ভদ্রলোক যিনি অলরেডি এখানে আছেন তারা ঠিক একই রকম ভাবে তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করছেন, এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্পের যে নীতি ইমিগ্রেশন সংক্রান্ত যে নীতি তাকে সমর্থন করছেন। এটা আমার কাছে একটু আশ্চর্যই লেগেছিল, আমার ধারণা ছিল না যে আসলে এটা অভিবাসী যারা অলরেডি হয়েছেন রিসেন্টলি বা কিছুদিন আগে তাদের মধ্যে এই ধারণাটা আছে। তো এটা আসলে একটা জিনিস তাদের মধ্যে একটা সচেতনতা তাদের হতে অথবা এক ধরনের তাদের মধ্যে আবেগ বা তাদের যুক্তি এসছে যে আমরা এই দেশে আছি, আমরা এদেশে ট্যাক্স প্রদান করছি, কিন্তু যারা অবৈধভাবে ঢুকছে বা আসছেন তারা অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন যার কারণে আমাদেরকে ট্যাক্স অত বেশি পে করতে হচ্ছে। কিন্তু এটা ঠিক আমি বলতে পারবো না এক্স্যাক্টলি যে আমরা আসলে অনেক বেশি ট্যাক্স সে কারণে পে করতে হচ্ছে কিনা, তারা এদেশে কাজ যারা করছেন তারা এদেশে কন্ট্রিবিউশন করছেন এদের ইকোনমিতে। সুতরাং আমরা যদি শুধুমাত্র যদি তাদের নেয়াটা দেখি তাদের দেয়াটা দেখি না, তাহলে হয়তো একদিক থেকে এটা সঠিক আছে, কিন্তু যেহেতু আমার কাছে স্ট্যাটিস্টিক্স নাই যে হোয়াট দে আর কন্ট্রিবিউটিং এবং তারা কতখানি এখান থেকে নিচ্ছেন, তো একটা আমার যেটা বক্তব্য সেটা হলো যে হ্যাঁ এটা সঠিক যে অনেক অভিবাসী মনে করছেন যে যারা আসবেন তাদের সেই সব সুবিধা আসলে অবৈধভাবে আমাদের অনেক আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি।
আচ্ছা, এই সীমান্ত সুরক্ষার ব্যাপারে দেয়াল নির্মাণের যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে আমরা নানান মতামত শুনেছি, এবং এখন যখন আমরা লক্ষ্য করছি যে কংগ্রেসের ভারসাম্য কিছুটা হলেও অন্তত ডেমোক্রেটিক পার্টির পক্ষে এসছে, কারণ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, জনাব মোহাম্মদুল্লাহ সাহেব, সৈয়দ মোহাম্মদুল্লাহ সাহেব, আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত এই দেয়াল নির্মাণের ব্যয় নির্বাহটা কংগ্রেসে অনুমোদিত হবে?
ওই যে হিলারি ক্লিনটন ইন্টারভিউর কে সেটার ভিতরে যে সতর্কবাণী, এটা ডেমোক্রেটিক লিডারদের ভিতরেও এই নিয়ে নিশ্চয় চিন্তা ভাবনা হচ্ছে, তার ফলে তারা একেবারে ভয়ঙ্কর ভাবে দেয়াল নির্মাণের বিরোধিতা করার ঝুঁকি নেবেন কিনা এটা সন্দেহ। আর রিপাবলিকান পার্টির তো অধিকাংশ বলতে গেলে সর্বাংশেই তারা এটা সমর্থন করছেন, এখন অর্থ বরাদ্দ নিয়ে সমস্যা, তো আংশিকভাবে সম্ভবত এটা তারা অ্যাপ্রুভ করবে, কিছুটা ডিলে করার চেষ্টা করতে পারে কিন্তু আংশিকভাবে অ্যাপ্রুভড হবে। পুরো সীমান্ত করে শত শত মাইল দীর্ঘ হয়তো নাও হতে পারে, পুরোটাই ওই রকম ইসরায়েল প্যালেস্তাইন সীমান্তে যেরকম পশ্চিম ভূখণ্ডে করা হয়েছে সেটা না করে কিছুটা দেওয়াল এবং অন্য জায়গায় আপনার হয়তো কাঁটা তারের বেড়া এই ধরনের কিছু একটা করা প্রুভ হওয়ার সম্ভাবনা আছে। আমি ওই যে আগের যে প্রসঙ্গটা সেটা ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। আমাদের অভিবাসীদের যেমন মনোভাব নবাগত অভিবাসীদের সম্পর্কে, বিশেষ করে ইলিগালি যারা আসার চেষ্টা করছেন সীমান্তে আসছেন কাফেলা নিয়ে, এই কয়েকদিন আগে অন্য একটি টেলিভিশনে এই আমি যখন ছিলাম এই ধরনের বক্তব্য আমাদের কমিউনিটির প্রশ্নকারীরাও উত্থাপন করেছেন, এবং এই মনোভাবটা হচ্ছে আমরা যখন ওই যে ট্রেনে যখন ভিড় থাকে খুব বেশি লোক সকালবেলা পিক আওয়ারে, আমি যখন একবার ঢুকে গেলাম পরবর্তী যারা তাদের জন্য আর আমি যাই করে দিতে রাখি না, এইটা একটা মনোভাব। দ্বিতীয় হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর ওই আমরা শ্বেতাঙ্গদের কথা কেবল বলছিলাম, আমাদের দক্ষিণ এশীয়দের মধ্যে অতি ক্ষুদ্রাংশের মধ্যে হলেও আমাদের মধ্যে এক ধরনের বর্ণবাদী কট্টর মনোভাবের লোক আছেন। আমি একটা কথা উল্লেখ করতে চাই, চীনের এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং আলাস্কা বাদ দিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের আয়তন মোটামুটি সমান, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 34-35 কোটির মতো, চীনের প্রায় 135 কোটি, প্রায় 4 গুণ দেশ থেকে। সেই যুক্তরাষ্ট্রের রিসোর্স মিনারেল এন্ড ন্যাচারাল চীনের থেকে বেশি, চীনের বিপুল কিন্তু তার থেকেও এই দেশে বেশি, সেই চীনের 4 গুণ বেশি জনসংখ্যার দেশে ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি খুব সামান্য ছিল, এই 2 দশকে বিপুল উন্নয়ন করে এই এখন ওটা যুক্তরাষ্ট্রের পাশাপাশি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমিতে পরিণত হয়েছে, দ্বিতীয় বৃহত্তম সামরিক বা তৃতীয় প্রধান সামরিক শক্তিতে পরিণত হচ্ছে, সেই দেশের সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডের হাই স্পিড ট্রেন ট্র্যাকের যার লেংথ মাত্র গত 8 বছরে তার থেকে ডাবল ট্র্যাক তারা করেছে, অসাধারণ সব পরিকল্পনা করছে, ফলে লোক বেশি এসে গেলে যে লোকরা আসছে যে 12 মিলিয়নের কথা একটু আগে মিস্টার কর্মকার বললেন, বলা হয়ে থাকে ইল্লিগাল ইমিগ্রেন্টের দেশে আছে, তারা কেউ বসেনি, তারা কেউ ভিক্ষা করছে না, তারা সব কাজ করছে। আজকে যদি এই 12 মিলিয়ন লোককে হঠাৎ ধরা যায় এই দেশ থেকে নিয়ে যায়, দেশের ইকোনমি প্রায় কলাপস করবে। সার্ভিস সেক্টরে এদের যে অসাধারণ অবদান, এরা ছাড়া রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন এলাকায় মানে অর্থনীতি কৃষি ক্ষেত্র একবারে ভঙ্গুর হয়ে যেতে পারে, ফলে আমাদের ভিতরে এক ধরনের বর্ণবাদ যদি কারোর মধ্যে কাজ করে অথবা অন্যদেরকে না আনার ব্যাপারে এই মনোভাব থেকে আমাদের নিজেদেরকে সরে আসতে হবে। আর আমাদের যেটা আপনি বলছিলেন প্রেসিডেন্ট যেটা চাচ্ছেন সেটা হলো দেয়াল নির্মাণ করা, কিন্তু সেই ক্ষেত্রে ওই যে উনি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন সেটা যখন 9 সার্কিটের ওখানে বাধাগ্রস্ত হলো, তখন 9 সার্কিটের যে জাজ ওই নির্দেশ দিয়েছিলেন তিনি ওবামা জাজ উল্লেখ করে তিরস্কার করেছিলেন, তখন চিফ জাস্টিস আবার পাল্টা বলেছেন যে আমাদের কোন ওবামা জাজ বুশ জাজ এরকম নেই, সকলেই ন্যায় বিচারের পক্ষপাতী, ফলে এই কাসলটা থাকবে। যুক্তরাষ্ট্র একটা আইনের ভিত্তিতে গঠিত দেশ, এখানে কখনো কখনো আমরা যদি কারো কারো মধ্যে এই আইনকে পাল্টে দেওয়ার বা আইন বিরোধী কাজ করার মনোভাব প্রশাসনের কেউ দেখান, সেটার জন্য এই যে চেকস আছে, জুডিশিয়ারি চেক করবেন, কখনো কখনো লেজিসলেচার চেক করবেন, এগুলো থাকবে, কিন্তু এই মনোভাবটা যে তীব্রতর হচ্ছে জাতীয়তাবাদী মনোভাব শ্বেতাঙ্গদের এবং তার সাথে আমেরিকার ক্ষেত্রে স্পেশালি এই বহিরাগত বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে বা পূর্ব এশিয়া থেকে যারা এসছেন, যারা কৃষ্ণাঙ্গ না বা হিসপানিক না, তাদের মধ্যেও কারো কারো যে বর্ণবাদী মনোভাব শ্বেতাঙ্গদের সাথে যুক্ত হয়ে একটা সমস্যা সৃষ্টি করার আশঙ্কা আমার কাছে আছে বলে মনে হয়।
আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা আছেন লিয়াকত আলী চট্টগ্রাম থেকে, তার প্রশ্ন নেব, এরপরে মোহাম্মদ আবদুল্লাহ একটি প্রশ্ন করেছেন ফেসবুকে এবং আমার একটি প্রশ্ন, তিনটি প্রশ্ন আমি অশোক কর্মকারকে মানে তিনজনের প্রশ্ন। আগে লিয়াকত আলী, হ্যালো, জি জি ওয়ালাইকুম আসসালাম, বলুন লিয়াকত আলী কেমন আছেন এবং কি
জানতে চান? আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি
অনেকদিন আগের কথা হলো যে আমাদের বাংলাদেশ বিমানে একটা কথা বলতো যে পৃথিবী ছোট হয়ে আসছে, যখন বাংলাদেশ বিমান আমেরিকা ল্যান্ডে মাটিতে পাড়া দিল তখন ওই কথাটা বলতো যে আমরা আমেরিকা পর্যন্ত জয় করে বলছি,
ছোট হয়ে আসছে পৃথিবী,
ছোট হয়ে আসছে পৃথিবী, ছোট হয়ে আসছে, তার মানে বাংলাদেশ বিমানও এখন আমেরিকার পাদদেশে ল্যান্ড করছে। এই মনোভাব তো অনেক আগে ছিল, এখন তো পৃথিবীর অনেক সভ্য অনেক অবস্থান অনেক পরিবর্তন অনেক কিছু হয়েছে, আর আমেরিকান সরকার যদি এই অভিবাসীদের জন্য এইভাবে কঠোর মনোভাব আইন পরিবর্তন করে যদি মানুষ হিংসা থেকে যদি এই আচরণ দেয় তাহলে তো এটা তো যারা সভ্যতার দেশ পরিচয় যাদের সাথে শিকার জন্য অনেক পশ্চিমা দেশ সারা ওয়ার্ল্ড তাকায় থাকে তারা যদি এরকম আচরণ করতে থাকে যে আইন ভঙ্গ করে অভিবাসন যে শক্ত কঠোর মনোভাব পোষণ করে তো এটা তো অন্য অন্য দেশের জন্য এটা তো অনেক অনেক কষ্টের এবং না মানার বা পাবলিকের জন্য মানুষের জন্য এটা তো একটা কষ্টকর একটা বিষয়।
হ্যাঁ, আপনি এটা তো অভিবাসীর দেশই বলা হয়, এটা ঠিকই আছে, যেভাবে অভিবাসীরা এদেশে আসছে তেমনি ভাবে বহিষ্কারও হচ্ছে, তো দুই প্রক্রিয়ায় চালু আছে। বুঝতে পেরেছি আপনার মন্তব্য। আমি এখন আবদুল্লাহর প্রশ্নটিতে যাই। মোহাম্মদ আবদুল্লাহ জানতে চেয়েছেন যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে বিপুল সংখ্যক বাংলাদেশিকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, তাদের অবস্থা কি? এটা আমার মনে হয় অশোক কর্মকার বলতে পারবেন লিয়াকত আলীর মন্তব্য, আবদুল্লাহর প্রশ্ন এবং আমার প্রশ্ন এই বহিষ্কার নিয়েই। আসলে অভিবাসনের তো নানান রকম ইস্যু রয়েছে, এই যে কয়েকটা ইস্যু আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে ডাকা বাতিল, মুসলিম ব্যান, চেন ইমিগ্রেশন বন্ধ, ভিসা পদ্ধতি কঠিন করা, ডিভি লটারি বাতিল করা, সীমান্ত দেয়াল তোলা এবং অ্যাসাইলাম সিকারদের জন্য নিষেধাজ্ঞা, এই কটার সঙ্গে সঙ্গে সব নিয়ে আলোচনা করা সম্ভব না, আজকে মাত্র 7-8 মিনিট সময় আছে। অশোক কর্মকার, আমার প্রশ্ন হচ্ছে যে বহিষ্কার আদেশের বিষয়টি, যে প্রত্যেক বছর প্রায় 7-8 লক্ষ অভিবাসী আসছেন আমেরিকাতে, আবার আমি এক তথ্যে দেখলাম যে প্রায় 4 লক্ষ অভিবাসী ডিটেন হচ্ছে বহিষ্কারের জন্য, এই দেশে 203টি ডিটেনশন ফ্যাসিলিটিতে তাদেরকে রাখা হচ্ছে এবং সেই সব জায়গায় একটু ছোটোখাটো বিচার প্রক্রিয়া শেষে তাদেরকে কিছু কিছু বহিষ্কার করা হচ্ছে, আবার মানে গড়ে 4 লক্ষ বহিষ্কার হচ্ছে না ফ্যাসিলিটিতে রাখা হচ্ছে, এদের কত বহিষ্কার হচ্ছে আমি জানি না। তো আমি বলতে চাচ্ছি যে ওই বহিষ্কার এবং আশা এই দুটোর রেশিও মিলিয়ে শেষ পর্যন্ত অভিবাসী হচ্ছে কতজন যুক্তরাষ্ট্রের? জি
ওকে, ধন্যবাদ, অনেক বড় প্রশ্ন, অসুবিধা নেই। আমি প্রথম থেকে বলছি যে বাংলাদেশ থেকে যিনি বলছিলেন যে এদেশের আইন ভঙ্গ করে যেসব কথা হচ্ছে, আসলে আইন ভঙ্গ হচ্ছে না, আইনে বিভিন্ন রকম পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এবং যেটা পুরনো আইন
সংস্কার
করার চেষ্টা হচ্ছে, তো বিভিন্ন ভাবে পলিটিক্যাল, যেহেতু এটা ম্যাটার পলিটিক্যাল, সুতরাং বিভিন্ন পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এগুলো করা হচ্ছে। সুতরাং আমেরিকায় অ্যাকচুয়ালি আইন ভঙ্গ করার কোনো স্কোপ নেই, আইন পরিবর্তন করা হতে পারে, আইনকে বাইপাস করার অনেক চেষ্টা হতে পারে বর্তমান প্রশাসনের সময়, যে তাও আইনের মাধ্যমেই করা হচ্ছে। তো সুতরাং সেখানে আমাদের এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রয়ে গেছে, সুতরাং প্রেসিডেন্ট যেমন অনেক পাওয়ারফুল এখানে, আবার প্রেসিডেন্টের পাওয়ারকে কার্টেল করার জন্য রয়ে গেছে বিচার বিভাগ এবং রেজিস্ট্রেশন পর্যন্ত আছে। সুতরাং আমাদের এখানে আমেরিকাতে সেই অর্থে আপনার আইন ভঙ্গের কোনো খুব কোনো স্কোপটা নেই,
অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে আইনের ক্ষেত্রে,
চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে। এবং প্রেসিডেন্ট, আপনারা জানেন যে গত 2 টার্মে যখন ছিলেন প্রেসিডেন্ট বুশ এবং প্রেসিডেন্ট ওবামা দুজনেই কিন্তু ইমিগ্রেশনের চেঞ্জ করতে চেয়েছিলেন, একটা কমপ্রিহেনসিভ পজিটিভ চেঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু ওনারা কিন্তু পারেননি। কারণ হলো তখনকার যে ছিল আমাদের হাউস, তারা ওনাদেরকে সমর্থন করেননি বা বিভিন্নভাবে তারা সমঝোতে আসতে পারেননি। তো সেদিক থেকে আমরা আশাবাদী যে আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ সেই অর্থে যা, যেখানে আমরা কথা বলতে পারি অভিবাসী যারা আসছে তাদের পক্ষে আমরা যেমন কথা বলতে পারি, আবার বিপক্ষে যারা আছে তারাও কথা বলছে, এবং একটা আইনের মাধ্যমেই আমরা কিন্তু একটা সমাধানের দিকে যাচ্ছি, হয়তো যাবো। এবং আমি যেটা মোহাম্মদুল্লাহ সাহেব বললেন যে এই দেশে আসলে তো অভিবাসীদের দেশ, এবং এদের কন্ট্রিবিউশনটা আমি প্রথমেই বলেছিলাম যে কন্ট্রিবিউশনটা হয়তো ধরা হচ্ছে না বলেই তাদের ক্ষেত্রে দেখা হচ্ছে যে তারা কিভাবে লায়াবিলিটি। তো সুতরাং আমার মনে হয় ভবিষ্যতে এটা করবেই, তো এটা আমার কাছে খুব একটা মনে হয় না।
বাংলাদেশি কেউ কি আটক আছে কোথাও বা কত পরিমাণ আপনাদের জানা মতে?
বাংলাদেশে, বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন এবং অনেকেই ডিটেনশন সেন্টারে এখনো আছেন, আমার জানা মতে অনেকেই বের হয়ে যাচ্ছেন, অনেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা বাংলাদেশিদের জন্য কোনো আলাদা কোনো ব্যবস্থা নয়, এটা পুরো আমেরিকান সিস্টেম অনুসারী। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছেন ক্যাচ অ্যান্ড রিলিজ, যেটা আগে ছিল ওনার ধারণা, এবং উনি বলছেন ক্যাচ অ্যান্ড স্যান্ড ব্যাগ, তার মানে হচ্ছে ধরলে যখন কেউ আসে এখানে, আগে যেটা হতো সবসময় একটু একটু লিবারাল একটু লিনিয়েন্ট ছিল, সেটা হলো কেউ আসলে যদি কেউ আমরা বলি ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ, যদি তার মানে দাঁড়াচ্ছে যদি কেউ কোনো দেশ থেকে আসে এবং বলে যে সেই দেশে তার যাওয়াটা, সে ফিরে যাওয়াটা তার জন্য হার্মফুল হবে, যেটা হলো ফিজিক্যাল, অথবা তাকে মারা যেতে পারেন, তাকে মেরে ফেলতে পারে সরকার, তাদেরকে
হুমকি এবং ঝুঁকি আছে,
ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, সেটা যদি তারা প্রাথমিকভাবে প্রমাণ বলতে পারেন, প্রমাণ করতে প্রাথমিকভাবে মানে হলো ডকুমেন্টারি এভিডেন্স তখনই লাগবে না, তো তাদেরকে ইউজুয়ালি ডিটেইন করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হতো একটা বন্ড দিয়ে, অথবা কোনো সময় বন্ড ছাড়াই তাদেরকে ছেড়ে দেওয়া হতো।
এটাকে বলুন বলুন অবদান যুক্তরাষ্ট্রে অসামান্য, এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে, শ্রমের ক্ষেত্রে অভিবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু পাশাপাশি একটু উল্টো দিক দিয়ে যদি দেখা যায়, একটা প্রশ্ন উঠে আসে, বিশেষ করে দক্ষিণের সীমান্ত নিয়ন্ত্রণের ব্যাপারে, যে মাদক দ্রব্যের যে পাচার, এই অভিযোগটা কিন্তু যুক্তরাষ্ট্র সরকার বরাবরই করে এসছে যে মাদক দ্রব্যের যে প্রবেশ, অবাধ প্রবেশ মাঝে মধ্যে হয়ে যায় যুক্তরাষ্ট্রে, সেটাকেও তো নিয়ন্ত্রণ করা প্রয়োজন নাকি?
সেটা সত্যি ঘটনা, কিন্তু ধুলোবালি আসছে বলে জানলা বন্ধ করে দেওয়ার তো কোনো স্কোপ নেই। একটা সিস্টেম করতে হবে যেখানে আমরা ই করতে পারি, যে ডিফারেন্সিয়েট করতে পারি, পার্থক্য করতে পারি যারা কিনা ক্রিমিনাল এবং যারা কিনা রিয়েলি তাদের প্রয়োজন এই দেশে আসা এবং তাদের মানবিক ভাবে তাদেরকে আশ্রয় দেওয়া সম্ভব। সুতরাং এটা আমাদের অযোগ্যতাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে যারা রিয়েলি প্রয়োজন তাদেরকে বাদ দেওয়াটা এটা অমানবিক শুধু হবে না, ইলিগালও হবে ইন্টারন্যাশনাল ল এবং আমেরিকান ল অনুসারে। সুতরাং সেদিক থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের যে ব্যানটা, অ্যাসাইলাম ব্যানটা কিন্তু আপনার সান ফ্রান্সিসকো জাস্ট কিন্তু এটাকে রিস্ট্রেইন করেছেন, এটাকে ওই করেছেন যে না এটা শুধুমাত্র আইন, এটা অমানবিক শুধু না, এটা আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না, বিকজ প্রেসিডেন্টের অনেক ক্ষমতা থাকলেও আইনকে পুরোপুরি যেটা কংগ্রেস চেয়েছিলেন, যেটা এক্সপ্রেসলি বলেছিল, সেটাকে উল্টে দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। সুতরাং সেদিক থেকে আমাদের দেখতে হবে এটা শুধুমাত্র একটা লিগাল দিক না, এটা একটা মানবিক বিপর্যয়ের দিকে রয়ে গেছে। সুতরাং এটা একটা ভারসাম্য ক্রিয়েট করতে হবে এবং আমাদের কি পাইতে হবে, ট্রাম্প প্রশাসন বা প্রশাসন কি পেতে হবে একটা সলিউশন যেখানে কিনা তারা পার্থক্য করতে পারেন কোনটা রিয়াল কোনটা ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি।
সৈয়দ মাহমুদুল্লাহ কি মনে করছেন এই ব্যাপারে?
হ্যাঁ, আমি তার সাথে একমত, সেটা মানবিক দৃষ্টিভঙ্গি দেখতে হবে। যারা সত্যিকারের আমেরিকান আইন অনুসারে যাদেরকে ঢুকতে দেওয়া উচিত তাদেরকে দেওয়া হবে। এক ভদ্রলোক যেটা বললেন যে পৃথিবী ছোট হয়ে গেছে, পৃথিবী ছোট হয়ে গেছে মানে এই না যে সকল দেশ তাদের সীমান্ত তুলে দেবে যখন যত্র তত্র যেখানে সেখানে আমরা, সেটা অন্য একটা টেকনিক্যাল ব্যাপার যে দ্রুত যাতায়াত করা, সেটা আরেক জিনিস। আর হচ্ছে ভারতও তো বাংলাদেশ থেকে লোক ভারতে ঢুকতে দিচ্ছে না, এমনকি তা বহু আগে যারা গেছেন আসামে, অথবা আসামের যে বাঙালি, বাঙালি হওয়ার কারণে তাদেরকে যে লক্ষ লক্ষ লোককে তারা অবৈধ ঘোষণা করে বাংলাদেশে পুশিন করে দেওয়ার যে চিন্তা তারা করছে, পৃথিবীর বিভিন্ন দেশে এটি আছে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটি থাকবে। এবং কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন আইন না করে এই যে 12-10 মিলিয়ন লোককে ঝুলিয়ে রাখা, এটা হচ্ছে ওই ধরনের যে আমরা যদি একসাথে এটা কম্প্রিহেন্সিভ আইন করে যারা ইলিগাল দেশে আসে ওভারনাইট তাদের সকলকে বৈধতা দিয়ে দেয়, তাহলে একটা ধারণা হয়ে যাবে এই 10-20 বছর পর পর বা 30 বছর পর পর যুক্তরাষ্ট্র এটা করবে, কোন মতে ওখানে আমরা ঢুকতে পারলে হলো একসময় আমরা, তাহলে ওই একটা মানে সতর্ক বাণী বাধা তৈরি করে রাখা যে না এরকম আসলেই আমরা দেব না, এদেরকে থাকতে দেবে, এদেরকে কাজও করতে দেবে, লিগালি হোক ইললিগালি হোক নানাভাবে, কিন্তু একটা বিপদ একটা আশঙ্কা সবসময় তাদের স্কন্ধে ঝুলিয়ে রাখবে যাতে অবারিত দ্বার এই কথা কেউ মনে না করে।
না কিন্তু এই যে 12 মিলিয়ন লোককে রাখা এবং ফিরিয়ে দেওয়ার একটা অর্থনৈতিক, হ্যাঁ আমি আপনাদের কাছে আর ফিরে আসতে পারবো না, আমি শেষ করবো।
এদেরকে বহিষ্কার করা হচ্ছে
না, না না আমি বলছি যে আমি একটা আর্টিকেলে দেখলাম যে 11 মিলিয়ন লোককে যদি ফেরত পাঠাতে হয় তাহলে যুক্তরাষ্ট্রের খরচ হবে 20 বছরে $400-600 বিলিয়ন। তো যাই হোক, হ্যাঁ এটা ইম্পসিবল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং সুপ্রিয় শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে, আলাপনের এই আয়োজন তাহলে এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।